বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 15 নভেম্বর, 30 কার্তিক এবং ফার্সি 25 অবন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে আর তেহরান ও আশপাশের এলাকার জন্য FM 99.5 মেগাহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। এছাড়া আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও প্রচারিত হয়। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইয়েমেন পশ্চিমাদের নিষিদ্ধ অস্ত্রের পরীক্ষাগারে পরিণত হয়েছে বলে দেশটির জনপ্রিয় সংগঠন হুথি যে মন্তব্য করেছে সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া মিয়ানমারে মানবাধিকার নিয়ে আমেরিকার নির্বাচিত নতুন প্রেসিডেন্ট জো বাইডেন সোচ্চার হবেন বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যে আশা প্রকাশ করেছেন সে সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। খুব শীঘ্রই সই হবে তেহরান বাগদাদ সামরিক সনদ। ইরাকি প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ইরানি সামরিক প্রধানের ঘোষণা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ভোট কারচুপির প্রতিবাদে ট্রাম্প সমর্থকদের সমাবেশ। সংঘর্ষে আহত 20, গ্রেফতার হয়েছেন 10 জন। বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে সমুদ্র সীমায় দেশের অধিকার প্রতিষ্ঠিত হতো না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সীমান্তে গোলাবর্ষণে ক্ষয়ক্ষতি, পাক হাই কমিশনার চার্জ দা এফিয়ারকে তলব। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন। এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকরি বলেছেন ইরাকের সাথে খুব শীঘ্রই একটি সামরিক সনদ সই হবে। তিনি আজ ইরাকের প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল জুমা আনাদ সাদনের সঙ্গে তেহরানে বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন। জেনারেল বাকরি আরও বলেন ইরান ও ইরাকের সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে পরস্পরকে সহযোগিতা করে আসছে। এর আগেও সামরিক সনদ সইয়ের বিষয়ে দ্বিপক্ষের মধ্যে বিশদ আলোচনা হয়েছে। এখন এই সনদ তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, খুব শীঘ্রই তা সই করবে দুই দেশ। জেনারেল বাকরি আরও বলেন অতীতে দুই দেশ সামরিক চুক্তিতে সই করেছে এবং সেগুলোর বাস্তবায়ন হয়েছে। এর আগে ইরাকের যেসব সামরিক সরঞ্জাম প্রয়োজন পড়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সেগুলো সরবরাহ করেছে। তিনি বলেন এখনও আমরা বলেছি ইরাকের কোনো কিছুর প্রয়োজন হলে ইরান সেক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। এছাড়া ভবিষ্যতে সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের অবস্থানে গোলাবর্ষণ করেছে। হামজা সঈদ আশ-শোহাদা সামরিক ঘাঁটি থেকে গতকাল প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আইআরজিসির স্থলবাহিনী বিপ্লব বিরোধী সন্ত্রাসীদের অবস্থানে গোলাবর্ষণ করেছে এবং এতে সন্ত্রাসীদের পক্ষ থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনী বিশেষ করে আইআরজিসি বারবার বলে এসেছে যে জাতীয় নিরাপত্তা রক্ষা, শান্তি এবং ইরানের জনগণের সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্য বিশেষ করে সীমান্তবর্তী প্রদেশগুলোতে বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিত করা দেশের সশস্ত্র বাহিনীর কাছে রেড লাইন। আইআরজিসি সতর্ক করে বলেছে, সন্ত্রাসীদের লজ্জাজনক ও অপরাধমূলক তৎপরতার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হবে। গত শুক্রবার ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সীমান্তে সন্ত্রাসীদের হামলায় 3 সীমান্তরক্ষী শহীদ হন। ইরানের উপর আরোপিত অমানবিক নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে 77 জাতিগ্রুপ বা G77 এবং চীন। বিশ্বের 134টি উন্নয়নশীল দেশকে নিয়ে গঠিত এই গ্রুপ ও চীন এক ঘোষণায় ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার ক্ষতিকর দিকগুলো তুলে ধরে তার বিরোধিতা করেছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের 44তম বার্ষিক বৈঠক থেকে ঘোষণা প্রকাশিত হয়। ঘোষণায় বলা হয়, ইরানের উপর আরোপিত একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে দেশটির জনগণের উন্নতি ও অগ্রগতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, কাজেই অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে 2015 সালে আমেরিকা সহ 6 বিশ্ব শক্তি ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করে। ওই সমঝোতা অনুযায়ী ইরানের উপর থেকে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি মার্কিন সরকারও তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। কিন্তু 2017 সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর 2018 সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেন এবং কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় অস্বীকার করে রাজধানী ওয়াশিংটন ডিসিতে সমাবেশ ও শোভাযাত্রা করেছেন হাজারো সমর্থক। ট্রাম্প সমর্থকদের সঙ্গে বর্ণবাদ বিরোধীদের সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে মিলিয়ন মেগা মার্চ নামের ওই সমাবেশ করা হয়। শনিবার সকাল থেকে ওয়াশিংটন ডিসির রাজপথে লোক জমতে শুরু করে। ট্রাম্পের পক্ষে বিভিন্ন স্লোগান লেখা ব্যানার, ফেস্টুন ও যুক্তরাষ্ট্রের পতাকা হাতে লোকজনের সমাবেশ ঘটতে থাকে। প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউস থেকে গলফ ক্লাবের উদ্দেশ্যে যাওয়ার পথে থামেন কিছুক্ষণের জন্য। এ সময় ট্রাম্পের সমর্থনে মুহুর মুহুর স্লোগান ওঠে। ডোনাল্ড ট্রাম্প সমাবেশকে হাত নেড়ে অভিবাদন জানান। সারাদিন পরিস্থিতি শান্তপূর্ণ ছিল, কিন্তু রাত গভীর হওয়ার পর থেকেই ট্রাম্প সমর্থক এবং ট্রাম্প বিরোধীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ পর্যন্ত সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে, একজনকে চাকু দিয়ে আঘাত করা হয়েছে। পুলিশ সমাবেশ স্থল ও এর আশপাশের এলাকা থেকে অন্তত 10 জনকে আটক করেছে বলে জানিয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 49 মিটার ব্যান্ডে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় না এলে সমুদ্র সীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হতো না। আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় না এলে সমুদ্র সীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হতো না। আজ রোববার সকালে ভিডিও কনফারেন্সে কোস্টগার্ডের নতুন 10টি নৌযান কমিশনিং অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাগর, বিশ্বের অনেক ব্যবসা বাণিজ্য এখান থেকে চলে, সেদিক থেকে এখানে আমাদের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া উপকূলীয় অঞ্চলে যারা বাস করেন তাদের নিরাপত্তা, অর্থনৈতিক উন্নতি এসবও গুরুত্বপূর্ণ। সেদিকে লক্ষ্য রেখে সমুদ্র সম্পদকে আমাদের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে চাই। তিনি জানান, 1994 সালে বিএনপি সরকারের সংসদে বিরোধী দলের থেকেই আইন পাশ করে কোস্টগার্ড গঠনের সূচনাতে আওয়ামী লীগ ভূমিকা রাখে। পরবর্তীতে ক্ষমতায় এসে কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে আওয়ামী লীগ সরকার কাজ করে গেছে। নতুন এই 10টি নৌযান যুক্ত হওয়ায় কোস্টগার্ড আরও এক ধাপ এগিয়ে গেল বলে জানান শেখ হাসিনা।
কোস্টগার্ডের বিভিন্ন জাহাজ ও ঘাঁটি কমিশনিং এর মাধ্যমে এই বাহিনীর সক্ষমতা আরো এক ধাপ এগিয়ে গেল। আমি বিশ্বাস করি এসব জাহাজ ও ঘাঁটি কোস্টগার্ড সদস্যদের পেশাগত উৎকর্ষ, মানসিক বিকাশ ও উন্নত মনোবল অর্জনে যুগান্তকারী ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী বলেন, 2009 সাল থেকে আমরা কোস্টগার্ডের আরও ব্যাপক উন্নয়নে কাজ করি। 27টি কোস্টাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার সহ 55টি অবকাঠামো নির্মাণ করা হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরছি বিশেষ সংবাদে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে ক্ষয়ক্ষতি হওয়ার কারণে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। গতকাল নয়াদিল্লিতে পাক হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার জাভেদ আলীকে তলব করে ওই ঘটনার তীব্র নিন্দা করেছে সাউথ ব্লক। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে ক্ষয়ক্ষতিজনিত কারণে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। গতকাল শনিবার নয়াদিল্লিতে পাক হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার জাভেদ আলীকে তলব করে ওই ঘটনার তীব্র নিন্দা করেছে সাউথ ব্লক। শনিবার সন্ধ্যায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপরাধ ভারতীয় নাগরিকদের পাকিস্তানি সেনার এভাবে টার্গেট করাকে কঠোরতম ভাষায় নিন্দা করছে ভারত। এটা আরও জঘন্য যে এদেশের এই উৎসবের মরশুমকে বিঘ্নিত করা এবং জম্মু কাশ্মীরে সহিংসতা ছড়ানোর জন্য বেছে নিয়েছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাস অব্যাহত রাখা এবং সন্ত্রাসী অনুপ্রবেশে পাকিস্তানের ধারাবাহিক মদত দেওয়াকেও তীব্র নিন্দা করা হচ্ছে। একই সঙ্গে পাকিস্তানকে আরও একবার মনে করিয়ে দেওয়া হয়েছে যে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে নিজেদের ভূখণ্ডকে ব্যবহার করতে না দেওয়ার প্রতিশ্রুতি যেন তারা মেনে চলে। গত শুক্রবার পাকিস্তানি বাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বিভিন্ন সেক্টরে ব্যাপকভাবে ছোট অস্ত্রের সাহায্যে এলোপাথাড়ি গুলিবর্ষণের পাশাপাশি মর্টার হামলা চালায়। সরকারি সূত্রে খবর, পাকিস্তান হাইকমিশনে কড়া প্রতিবাদপত্র দাখিল করেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাকিস্তান ডেস্কের যুগ্ম সচিব জেপি সিংহ। গত শুক্রবারে পাকিস্তানি বাহিনীর গোলাগুলি বর্ষণ ও মর্টার নিক্ষেপে প্রাণ হারিয়েছেন 4 সেনা, বিএসএফের 1 উপপরিদর্শক এবং 6 বেসামরিক ব্যক্তি সহ মোট 11 জন। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাল্টা জবাবি হামলায় কমপক্ষে 8 পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এছাড়া তাদের বহু ঘাঁটি ও অস্ত্রাগার ধ্বংস হয়েছে।
বলছিলেন আমাদের কলকাতার প্রতিনিধি, সন্ত্রাসবাদের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়ে পর্যাপ্ত তথ্য প্রমাণ তুলে ধরার কাজ শুরু করেছে পাকিস্তান। সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে বড় ধরনের সামরিক সংঘর্ষের পর নয়াদিল্লির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ এনে পাকিস্তান এসব তথ্য প্রমাণ উপস্থাপনের চেষ্টা করছে। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সাম্প্রতিক সংঘর্ষে ভারতীয় সেনাদের মর্টার এবং রকেটের হামলায় পাক সীমান্তের কয়েক ডজন বেসামরিক গড়ভারে পুড়ে ছাই হয়ে গেছে। ভারতীয় বাহিনীর হামলায় 1 পাকিস্তানি সেনা, 5 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া পাকিস্তানের আরও 33 ব্যক্তি আহত হয়। ভারতীয় বাহিনীর হামলার জবাবে পাকিস্তানি সেনারা গুলি চালিয়েছে এবং ভারতের 5 সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। ভারত বারবার কাশ্মীর অঞ্চলে গেরিলাদের সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানকে দায় করে আসছে, তবে এবার ভিন্ন ঘটনা ঘটছে। পাকিস্তান বলছে ভারত আগে আগ্রাসন চালিয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তান বলছে নয়াদিল্লি পাকিস্তান সীমান্তের কাছাকাছি 87টি সন্ত্রাসী ক্যাম্প প্রতিষ্ঠা করেছে। এর মধ্যে 21টি ভারতে এবং 46টি আফগানিস্তানের ভেতরে। আর্মেনিয়ার ন্যাশনাল সিকিউরিটি সার্ভিস বা NSS জানিয়েছে তারা দেশের প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে হত্যার একটি পরিকল্পনা প্রতিহত করেছে। আজারবাইজানের সঙ্গে সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি করার পর পাশিনিয়ানের কাছ থেকে ক্ষমতা দখলের লক্ষ্য নিয়ে এই হত্যা প্রচেষ্টা চালানো হয় এবং এর সঙ্গে সাবেক কয়েকজন সরকারি কর্মকর্তা জড়িত ছিলেন। NSS জানিয়েছে এই সংস্থার সাবেক প্রধান আর্থুর ভানেস্থিয়ান, রিপাবলিকান পার্টির সাবেক সংসদীয় দলের প্রধান বাহরাম বাগদাসিয়ান এবং সাবেক সেনা কর্মকর্তা অসুদ মিনাসিয়ানকে বন্দী করা হয়েছে। NSS এক বিবৃতিতে জানিয়েছে সন্দেহভাজন এসব ব্যক্তি প্রধানমন্ত্রীকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখলের পরিকল্পনা করছিলেন। প্রধানমন্ত্রীকে হত্যার পর ক্ষমতা দখল করে কাকে নতুন প্রধানমন্ত্রী করা হবে তাও তারা আলোচনা করেন। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে আজকের বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ব্যবসা সংবাদ শুনলে রেডিও তেহরান থেকে আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের হুতি সমর্থক ন্যাশনাল সালভেশন সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হামিদ আব্দুল কাদের আনতার বলেছেন, তার দেশ পশ্চিমাদের নিষিদ্ধ অস্ত্রের পরীক্ষাগারে পরিণত হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকার একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজন হোসেন।
ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসন শুরুর পর 68তম মাস শেষ হতে চলল। বহু দেশ এ যুদ্ধ থেকে ফায়দা হাসিলের চেষ্টা করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এ দেশটি পাশ্চাত্যের নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র পরীক্ষার কেন্দ্রে পরিণত হয়েছে। বিভিন্ন রিপোর্টে দেখা গেছে গত 68 মাসে ইয়েমেন যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বিভিন্ন ধরনের নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেছে। গুচ্ছ বোমা, জীবাণু অস্ত্র, ফসফরাস বোমা, রাসায়নিক অস্ত্র ও নার্ভ গ্যাসের বোমার ব্যবহার করে একদিকে তারা গণহত্যা চালাচ্ছে, অন্যদিকে এসব নিষিদ্ধ অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। এছাড়া তারা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা চালিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি আরবের গুচ্ছ বোমা ব্যবহারের অভিযোগ তুলেছে। এ ব্যাপারে জাতিসংঘ মানবাধিকার পরিষদের হাই কমিশনারের মুখপাত্র রবার্ট কুলওয়েল বলেছেন, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে নিষিদ্ধ ঘোষিত গুচ্ছ বোমা ব্যবহার করেছে। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ইয়েমেনের বিরুদ্ধে যেসব নিষিদ্ধ অস্ত্র ব্যবহৃত হচ্ছে তা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির তৈরি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে, 2015 থেকে 2019 সাল পর্যন্ত সময়ে সৌদি সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় অস্ত্রের যোগানদাতা হচ্ছে আমেরিকা। ইয়েমেনের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হামিদ আব্দুল কাদের আনতার বলেছেন, আমেরিকা ও ব্রিটেনের অস্ত্র নির্মাণ কোম্পানিগুলো ইয়েমেনকে তাদের বিভিন্ন ধরনের মারণাস্ত্রের পরীক্ষাগারে পরিণত করেছে। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এসব অস্ত্র ব্যবহার করে তারা ইয়েমেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে। এসব নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের ফলে ইয়েমেনের জনগণের উপর বিপর্যয় নেমে এসেছে। এ পর্যন্ত হাজার হাজার ইয়েমেনি হতাহত হওয়া ছাড়াও দুরারোগ্য বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়েছে। ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের স্বাস্থ্যমন্ত্রী তোহা আল মোতাওয়াক্কেল বলেছেন, ইয়েমেন যুদ্ধ শুরুর পর যেসব এলাকায় এসব অস্ত্র পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে ওই এলাকার বহু মানুষ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ইয়েমেনে মানবিক বিপর্যয় সত্ত্বেও আন্তর্জাতিক সমাজের নিরবতার কারণে দেশটির জনগণের উপর বোমা হামলা অব্যাহত রয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
বাংলাদেশ প্রসঙ্গ, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং মিয়ানমারের মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার সোচ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের ঘাড়ে চেপে বসেছে 11 লক্ষ রোহিঙ্গা শরণার্থীর বোঝা। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের জন্য 2 বছর আগে মিয়ানমারের সাথে বাংলাদেশের একটি দ্বিপাক্ষিক সমঝোতা সই হলেও এযাবৎ কোনো রোহিঙ্গাকে ফেরত নেওয়া হয়নি। এ ব্যাপারে বাংলাদেশ মিয়ানমারকে বাধ্য করতে পারেনি, এমনকি আন্তর্জাতিক মহল থেকেও তেমন কোনো কার্যকর চাপ সৃষ্টি করাও যায়নি। এরকম অচল অবস্থার মাঝে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন আশা প্রকাশ করেছেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তিস্থল মিয়ানমার নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার সোচ্চার হবে। গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ও বর্তমান বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে ডক্টর মোমেন বলেছেন, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন অত্যন্ত পরিপক্ক রাজনীতিবিদ, তার সঙ্গে আগেও আমরা কাজ করেছি। তিনি নির্বাচিত হওয়ার ফলে আমেরিকার সাথে আমাদের অনেক বেশি কাজ করার সুযোগ তৈরি হবে। মিয়ানমারে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সে বিষয়েও তার সরকার সোচ্চার হবে বলে আমরা আশাবাদী। রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, সম্প্রতি মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে এখন অং সান সুচির সরকারের বহির্বিশ্বের কাছ থেকে বদনাম ঘোচানোর পালা।
ইলেকশনে এখন আবার অংশে আসছেন শক্তিশালী হয়ে, এখন তো দিনের যথেষ্ট সময় আছে তাদের দেশের লোকগুলোকে ফেরত নিয়ে যে বদনামটা হয়েছে সেই বদনামটা ঘোচানোর জন্য।
তবে রোহিঙ্গাদের নাগরিকত্বের মর্যাদা দিয়ে স্বদেশে প্রত্যাবাসনের ব্যাপারে সুচি সরকার আন্তরিক হবে এমনটি বিশ্বাস করে না ভুক্তভোগী রোহিঙ্গারা। এ প্রসঙ্গে রোহিঙ্গা নেতা মোহাম্মদ জমিরউদ্দিন রেডিও তেহরানকে বলেন,
তারা এ পর্যন্ত যত আন্তর্জাতিক চাপ, যত আদালতে মামলা, যত কিছু হোক না কেন, এ পর্যন্ত তারা এক পাও পিছে হটে নাই। এক পাও যে কাজকর্ম গুলো দরকার সামরিক বাহিনী দিয়ে এগুলো এখনো চলতেছে ওইখানে।
তিনি আরো জানান,
চীন ভারত কখনো রোহিঙ্গার বন্ধু হবে না। মিয়ানমারের জেনোসাইডের আন্তর্জাতিক আদালতে বিচার চলতেছে, ওই মতো আবার চাই মিয়ানমারকে সানমেরিন উপহার দিছে, এটা দিয়ে বুঝায় ভারত বাংলাদেশের কখনো বন্ধু হবে না। তার মানে রোহিঙ্গাদের বন্ধু কখনো ভারত হবে না, চাইনাও হবে না। কারণ চাইনা মিয়ানমারের সাথে সামরিক চুক্তি আছে অনেক দিনের আগে, কিন্তু তাদের এই বন্ধুত্বই নষ্ট কখনো করবে না।
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের দুই বন্ধু দেশ ভারত ও চীনের কাছ থেকে কার্যকর কোনো সহায়তা মেলেনি এযাবৎ। চীনের কাছ থেকে দুই একবার আশ্বাসবাণী মিললেও ভারত এরই মাঝে মিয়ানমারকে সামরিক শক্তিতে বলীয়ান করে তুলছে, যা বাংলাদেশের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে।
শ্রোতা বন্ধুরা, প্রতিবেদনটি শুনলেন খবর। এখন বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছে। খুব শীঘ্রই সই হবে তেহরান বাগদাদ সামরিক সনদ, ইরাকি প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ইরানি সামরিক প্রধানের ঘোষণা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ভোট কারচুপির প্রতিবাদে ট্রাম্প সমর্থকদের সমাবেশ, সংঘর্ষে আহত 20, গ্রেপ্তার হয়েছেন 10 জন। বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ক্ষমতায় না এলে সমুদ্র সীমায় অধিকার দেশের প্রতিষ্ঠিত হতো না, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো, সুস্থ থাকুন। খোদা হাফেজ।